ক্লাস 12 কে আজকে পড়াবো সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা যদি নির্বাসন দাও। আগে কবি পরিচিতিটা পড়ি, তারপরে এই কবিতাটা সম্বন্ধে একটু জেনে নিয়ে তারপরে আমরা মূল কবিতা পড়তে শুরু করব। 1934 সালের 7ই সেপ্টেম্বর বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন। তারপর বিভিন্ন রকমের কাজকর্মে অভিজ্ঞতা অর্জন করে আনন্দবাজার পত্রিকায় স্থায়ীভাবে নিযুক্ত হন। 50-এর দশকে প্রকাশিত কৃত্তিবাস পত্রিকার তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক। নিজে একটা পত্রিকা সৃষ্টি করেছিলেন এবং সেই সময় নিজেই সম্পাদক ছিলেন। পরবর্তীকালে বিভিন্ন গুণীজন এই পত্রিকাটার সম্পাদনা করেছেন। পত্রিকাটা এখনো প্রচলিত আছে। এই সুনীল গাঙ্গুলির হাতে প্রতিষ্ঠিত এই পত্রিকাটার কথা, সাহিত্য পত্রিকা, এটার কথা তোমাদের মনে রাখতে হবে। এই লেখক পরিচিতি থেকে যা যা মনে রাখতে হবে আমি প্রশ্ন দেব, সেই প্রশ্ন অনুযায়ী তোমরা মনে রাখবে। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হলো একা এবং কয়েকজন, আমি কিরকম ভাবে বেঁচে আছি, বন্দি জেগে আছো, আমার স্বপ্ন, মন ভালো নেই, দেখা হলো ভালোবাসা বেদনায় প্রভৃতি। তিনি নির্লোহিত নীল উপাধ্যায় সনাতন পাঠক ছদ্মনামে একাধিক গ্রন্থ লিখেছেন। কাব্য, উপন্যাস, গল্প সব মিলিয়ে প্রায় 200-এর বেশি গ্রন্থ রচনা করেছেন। তিনি আনন্দ, বঙ্কিম ও সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। 2012 সালের 23শে অক্টোবর তার জীবনাবসান হয়, তার তিনি মারা যান। এখন সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন ফরিদপুর জেলায়, এখন যেটা বাংলাদেশ, আমাদের প্রতিবেশী একটা দেশ, প্রতিবেশী একটা রাষ্ট্র, সেইখানে ফরিদপুর জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তারপরে মাত্র 4 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন, কারণ ভারত স্বাধীন হওয়ার পর দেশ ভাগ হয়ে যায়। দেশ ভাগ হয়ে যায়, একটা পাকিস্তান রাষ্ট্র হলো আর একটা ভারত হলো। সেই রকম ভাবে পাকিস্তানের বাংলার, এত বড় বাংলার কিছুটা অংশ পাকিস্তানে পড়লো, কিছুটা অংশ ভারতবর্ষে পড়লো। ভারতবর্ষের অংশ হলো পশ্চিমবঙ্গ আর পাকিস্তানের অংশটা হলো পূর্ববঙ্গ, যেটা 1971 সালে স্বাধীন হয়ে বাংলা নাম হলো। তা এখন যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন, কিন্তু মাত্র 4 বছর বয়সে দাদা বাবার হাত ধরে তাকে কলকাতায় চলে আসতে হয় দেশ ভাগের জন্য। আমাদের এই কবিতাটা একটা স্বদেশ ভাবনামূলক বা স্বদেশ প্রেমমূলক কবিতা। কবির নিজের স্বদেশ, স্বদেশ মানে নিজের দেশ, সেটা কোন দেশ? কবির জন্মভূমি, অর্থাৎ সেই বাংলাদেশকে শ্রদ্ধা জানিয়ে, তার জন্মভূমিকে শ্রদ্ধা জানিয়ে তিনি কবিতাটা লিখছেন। এটা আমরা কবিতাটা যখন আলোচনা করব তখন আরো বলবো। কৃত্তিবাস পত্রিকাটার নাম মনে রাখতে হবে, তিনি নিজে এটার প্রতিষ্ঠাতা এবং সম্পাদনাও করেছেন। তারপরে বিভিন্ন গুণীজন, বিভিন্ন কবি সাহিত্যিকরা এর সম্পাদনার দায়িত্ব নিয়েছিলেন পরবর্তীকালে। লেখকের কয়েক এই কবির কয়েকটি কাব্যগ্রন্থের নাম মনে রাখতে হবে। তাঁর ছদ্মনাম কতগুলো ছিল সেগুলো মনে রাখতে হবে। আর তিনি কি কি পুরস্কার পেয়েছেন সেগুলো মনে রাখতে হবে। কবির জন্ম, মৃত্যু কবে সেটাও মনে রাখতে হবে। এতগুলো আমি প্রশ্ন দেব, প্রশ্নের মধ্যে দিয়ে তোমরা সেগুলো বাড়িতে অনুশীলন করবে। বা মনে রাখবে, কারণ এখান থেকেও এখন আইসিসিতেও আসছে, আইসিসিতেও প্রশ্ন আসছে। যদি নির্বাসন দাও, কবিতাটার মূল কাব্যগ্রন্থের নাম হচ্ছে আমার স্বপ্ন। আমার স্বপ্ন কাব্যগ্রন্থ থেকে কবিতাটা বাছা হয়েছে এবং আমাদের এই পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতাটা লেখা হয়েছিল 1971 সালে, অর্থাৎ যে সময় বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্যে পাকিস্তানের শাসক গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশের মুক্তিবাহিনী লড়াই করছে, সেই রকম একটা অবস্থায় কবিতাটা লেখা হয়েছিল। এবার আর একটা জিনিসও মনে রাখতে হবে, কবির অন্য একটা কবিতার নাম, এরকমও আইসিসিতে একবার প্রশ্ন এসেছিল। সুতরাং আইসিসিতে যে আসতে আসবে না এমন কোনো নিশ্চয়তা নেই। আরেকটি খুব বিখ্যাত সুনীল গাঙ্গুলির কবিতা হচ্ছে কেউ কথা রাখেনি। কবিতাটার নামই হচ্ছে কেউ কথা রাখেনি। এই কবিতাটা যে কাব্যগ্রন্থর কবিতার বইয়ে আছে তা হলো বন্দি জেগে আছো। আমাদের এই কবি পরিচিতিতে যে বইগুলোর নাম, কবিতার বইগুলোর নাম দেয়া হয়েছে, তার মধ্যে বন্দি জেগে আছো কাব্যগ্রন্থের নাম আছে। এই বইটা থেকে এই কেউ কথা রাখেনি কবিতাটা আছে। বন্দি জেগে আছো কাব্যগ্রন্থে কেউ কথা রাখেনি কবিতাটা আছে। আর আজকে যে কবিতাটা পড়বো, যদি নির্বাসন দাও, এটা আমার স্বপ্ন কাব্যগ্রন্থে আছে। আমার স্বপ্ন নামটাও কবি পরিচিতির মধ্যে আছে, কবির শ্রেষ্ঠকর্তা কাব্যগ্রন্থের মধ্যে একটা, তার মধ্যে যদি নির্বাসন দাও কবিতাটা আছে। মূল কাব্যগ্রন্থ আমার স্বপ্ন, রচনাকাল 1971। এবার 4 বছর বয়সে কবি তার জন্মভূমি থেকে চলে আসেন কলকাতায়, আসতে বাধ্য হন। দেশভাগের ফলে প্রবল দাঙ্গার সৃষ্টি হয়েছিল, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা। আমরা এর আগে আদাব গল্পটার মধ্যে সেই দাঙ্গার অনেক ছবি আমরা দেখতে পেয়েছি। তা সেই সব কারণের জন্য তাকে চলে আসতে হয়, অনেক মানুষকেই ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসতে হয়েছিল। এপার বাংলারও বহু মানুষ ওপার বাংলায় চলে গিয়েছিলেন। কিন্তু কবি তার সেই জন্মভূমির কথা ভুলেননি, সেই জন্মভূমিরই স্মৃতিচারণা করেছেন এই কবিতাটার মধ্যে। এবং তার জন্মভূমি, মাতৃভূমি সেই বাংলাদেশের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, তারই প্রকাশ ঘটেছে কবিতাটায়। আমরা কবিতাটা পড়তে পড়তে সেগুলো জানতে পারব। যদি নির্বাসন দাও কবিতার নাম, নির্বাসন কথাটার মানে হচ্ছে শাস্তিমূলক ভাবে কাকে, কাউকে ঘর থেকে বা দেশ থেকে বার করে দেয়া হলে সেই দণ্ডটা, সেই শাস্তিটা হলো নির্বাসন। আর যে নির্বাসন দণ্ড পায় সে হয়ে যায় নির্বাসিত, অর্থাৎ তাকে ঘর, বাড়ি বা দেশ থেকে বার করে দেয়া হয়েছে। এখন কিভাবে কবিতাটার নাম এই কবিতাটার মধ্যে দিয়ে বেশ তাৎপর্যমণ্ডিত হয়ে উঠেছে, মূল্যবান হয়ে উঠেছে বা অর্থবোধক হয়ে উঠেছে, সেটা আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারব। আমি এবার কবিতাটা পড়ছি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। নির্বাসন দাও কোথা থেকে? নির্বাসন দাও স্বদেশ থেকে, নিজের জন্মভূমি থেকে। যদি নির্বাসন দাও তাহলে আমি বিষ পান করব। ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, ওষ্ঠ মানে ঠোঁট। আমাদের দুটো ঠোঁট আছে, একটা ওপরের ঠোঁট, একটা নিচের ঠোঁট। ওপরের ঠোঁটকে বলে ওষ্ঠ, নিচের ঠোঁটকে বলে অধর। অধরষ্ট মানে ঠোঁট, এখানে ওষ্ঠ বলতে আমরা ঠোঁটকেই বোঝাবো, আর অঙ্গুরি মানে আংটি। আংটি ঠোঁটে ছোঁয়ালে মরে যায় নাকি? হ্যাঁ, আগেকার দিনে রাজ পরিবারের অনেক মহিলা হাতে বিষ ভর্তি করে আংটি রাখত, কোনো সময় দেখতো তাদের যদি মান সম্মান কোথাও ক্ষুণ্ণ হচ্ছে বা তাদের কোনো মর্যাদার হানি হচ্ছে, তখন তারা নিজেদের সম্মান বাঁচানোর জন্য সেই আংটি মুখে দিত এবং সেই বিষ তাদের শরীরে চলে গিয়ে তাদের মৃত্যু ঘটত। শত্রুর হাতে অত্যাচারিত বা নিপীড়িত না হতে হয় তার জন্যে নিজেরা আত্মহত্যা করে নিজেদের সম্মান বাঁচাতেন। আগেকার রাজ পরিবারের রাজার মেয়েরা, রাজার রানীরা, তারা এই রকম পদ্ধতি বা অন্যান্য আত্মীয় স্বজনরা এরকম করতেন। সে মুসলিমদের ঘরেও ছিল, হিন্দুদের ঘরেও ছিল এই রকম পদ্ধতি। সেই ঘটনাটাই তিনি ইতিহাস থেকে তুলে এনে বললেন যে আমাকে যদি নির্বাসন দেয়া হয় তাহলে আমি আমার ঠোঁটে আমার আংটি ছুঁয়ে বিষপান করে আমি মরে যাব, বিষ খেয়ে আমি আত্মহত্যা করব। এখন এই নির্বাসন কথাটার মানে বুঝতে হবে। কবি তো এক প্রকার নির্বাসিত হয়েই গিয়েছেন জন্মভূমি থেকে, তাকে বাধ্য হয়ে চলে আসতে হয়েছিল বাংলাদেশ ছেড়ে কলকাতায়। তাহলে এখানে কিসের আবার নির্বাসন বলছে? অর্থাৎ সেই 4 বছর বয়সে বাংলাদেশ থেকে তিনি এখানে চলে এসেছেন, কিন্তু বাংলাদেশের সেই শৈশব শিশুকালের বালক বয়সের সমস্ত ছবিগুলো তার মনের মধ্যে এখনো জেগে আছে। সেই স্মৃতি থেকে, সেই কবির শৈশবের ঘটনাগুলো, শৈশবের কত আত্মীয় স্বজন সেখানে ছিল, তাদের স্নেহ ভালোবাসা আদর, যেখানে গাছগাছালি, যেখানে যে জায়গায় যেটা ছিল সেই সবের কথা, আকাশের পাখিদের কথা, ঘরবাড়ির কথা, পাড়া প্রতিবেশীর কথা, ছোট ছোট শিশু বয়সের বন্ধুদের কথা, যা তার মনের মধ্যে আছে, এই মন থেকে সেগুলো যদি চলে যায় বা মনের মধ্যে স্মৃতি থেকে কবি যদি নির্বাসিত হয়ে যান, তাহলে অর্থাৎ সেই জন্মভূমির স্মৃতি যদি কবির মন থেকে মুছে যায়, তাহলে কবি বিষপান করে মরে যাবেন। কিছুতেই তিনি তার এই জন্মভূমিকে ভুলতে পারবেন না। এখানে নির্বাসন শব্দটার অর্থ এইভাবে ব্যাপক অর্থে ভাবতে হবে। অর্থাৎ কবি তার শৈশবের, তার জন্মভূমি, মাতৃভূমি সেই বাংলাদেশের স্মৃতি থেকে, স্মরণ থেকে নির্বাসিত হতে চান না। যদি হতে হয় তবে তা হওয়া তার কাছে মৃত্যুর সময়। এরপরে কবিতার পরের লাইনগুলোতে কবিতার সেই জন্মভূমি বাংলাদেশের বিভিন্ন স্মৃতির কথা বলছেন, বিভিন্ন শৈশবের যে ঘটনাগুলো মনে আছে সেইগুলো, সেই বাংলাদেশকে শৈশবে যেভাবে দেখেছিলেন তার কথা একটু একটু করে বলছেন। বলছেন, বিষণ্ণ আলোই এই বাংলাদেশ। বিষণ্ণ মানে দুঃখে ভারাক্রান্ত, আর আলো শব্দটা আনন্দের প্রতীক। জন্মভূমি সকলের কাছে প্রিয়, জন্মভূমিতে অনেক আলো, অনেক আনন্দ, অনেক খুশি। এই এত আনন্দ, এত খুশি জন্মভূমির সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষের একটা নাড়ির টান থাকে, কবিরও ছিল। কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে যে দুর্যোগ, যে দুর্ঘটনা, যে দুঃসময় বয়ে চলেছে, তার জন্যে বলছেন যে বাংলাদেশে আলো আছে অনেক, কিন্তু সেই আলোগুলো বিষণ্ণতায় ঢাকা। বিষণ্ণতার জন্য সেই আলোগুলো অস্পষ্ট। বিষণ্ণতা মানে দুঃখ, যন্ত্রণা, কষ্ট। অর্থাৎ এক হচ্ছে দেশভাগ হয়েছে, একটা দেশকে, জন্মভূমিকে ভেঙে দুটুকরো করেছে রাজনৈতিক নেতারা। এর আলোচনা আদাব গল্পটার সময় আমি আরো করেছিলাম। নিজেদের স্বার্থে দেশটাকে টুকরো করেছে, তারপরে সেই দেশভাগের সময় হিন্দু মুসলমানের মধ্যে যে খুনোখুনি, মারামারি, হানাহানি, কাটাকাটি হয়েছে, তার ফলে প্রচুর রক্তপাত ঘটেছে। ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে এতকাল বাস করত, তারা পরস্পর পরস্পরকে ধ্বংস করেছে। এরপরে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ যখন হলো, অর্থাৎ পূর্ববঙ্গ স্বাধীন হয়ে নতুন একটা রাষ্ট্র বাংলাদেশ যখন হলো, তখনও সেই পশ্চিমের পাকিস্তানি শাসকবর্গ এই বাংলাদেশের বাঙালিদের ওপর নির্মম অত্যাচার করে গিয়েছে। দিনের পর দিন, বছরের পর বছর নির্বিচারে তাদেরকে হত্যা করেছে। বাঙালি জাতিটাকে, বাংলা ভাষাটাকে যেন তাদের দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা প্রতিজ্ঞা নিয়ে তারাই হত্যা লীলায় মেতে উঠেছিল। কিন্তু কবি সুনীল গাঙ্গুলি তখন কলকাতায় বসে তার জন্মভূমির এই রকম দুরবস্থার কথা শুনছেন, আক্ষেপ করছেন। তাই জন্মভূমির এত মায়া, এত মমতা, এত স্নেহ, ভালোবাসা, আদর, মায়ের কোল যেমন পরম সুন্দর, সেই রকম জন্মভূমি, মাতৃভূমি সেই বাংলাদেশ কবির কাছে সেই রকম সুন্দর। কিন্তু এই সুন্দরের মধ্যেই আছে অনেক বিষণ্ণতা, অনেক দুঃখ, যন্ত্রণা, কষ্ট, সেইগুলো কবি একটু একটু করে তার হৃদয় দিয়ে অনুভব করেছেন। কিছু প্রকৃতির কিছু দৃশ্য কবির চোখে পড়ে। বাংলাদেশ অসংখ্য নদ নদী, আর নদীর দুই পারের যে অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, তা কবিকে মুগ্ধ করেছিল সেই বালক বয়সেই, শিশু বয়সেই। কবি দেখেছিলেন নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ। শিয়র মানে মাথার কাছে। আমরা যখন বিছানায় শুয়ে থাকি, আমাদের মাথার কাছটা, মাথার কাছাকাছি জায়গাটা শিয়র। নদীরও, নদী যে বয়ে যায় তারও যে দেহটা, তারও কবি কল্পনা করে নিলেন তার মাথা এবং পা, এইভাবে দেহটা। আমরা যদি ধরে নিই যে নদী যেদিকে বয়ে চলেছে সেই দিকেই নদীর মাথা, কারণ আমাদের মাথার যেদিকে মুখ করা থাকে সেই দিকেই আমরা সামনের দিক বলে মনে করি। তা সেইখানে কবি দেখেছেন আকাশে, ওই দিগন্তে যেখানে আকাশ এবং পৃথিবী মিলেছে একটা রেখায়, সেখানে নদীর পাড়ে দাঁড়িয়ে দেখেছেন হয়তো একটার পর একটা মেঘ সেই দিগন্ত রেখার ওপার থেকে উঠে এসে থমকে দাঁড়িয়েছে মাথার ওপর, আবার ভেসে গেছে পেছন দিকে। তাই ওই যে দিগন্ত রেখায় আকাশটা ঝুঁকে পড়ে, সেখানে একটা একটা করে মেঘ উঠে আসাকে কবি সেই বালক বয়সের দৃষ্টি দিয়ে, চোখ দিয়ে তিনি দেখেছিলেন, আর সেই অপরূপ সৌন্দর্যকে উপভোগ করেছেন। নদীর চারিপাশের সৌন্দর্য কবিকে মুগ্ধ করেছে। আবার দেখেছেন বিস্তৃত প্রান্তর, মাঠ, খোলা মাঠ, খোলা যতদূর দৃষ্টি যায়, সবুজ ধানক্ষেত, সবুজ শস্যক্ষেত্র। দিগন্ত মানে দিকের শেষ, আকাশ এবং পৃথিবী যে রেখাটায় মিশে যায়, বিস্তীর্ণ মাঠের বা বিস্তীর্ণ শস্যক্ষেত্রের সামনে দাঁড়িয়ে যতদূর দৃষ্টি যায় তাকালে একটা রেখায় আকাশ ও পৃথিবীটা মিলে যায়, সেইটাই হচ্ছে দিগন্ত। তার পরের লাইনে বলছে প্রান্তরে দিগন্ত নির্নিমেষ। নির্নিমেষ কথাটার মানে হচ্ছে নিমেষ হারা, পলকহীন। পলক বা নিমেষ বলতে বোঝায় আমাদের এই যে চোখের পাতা পড়ে, এক একবার পড়ে আবার উঠে যায়, আমরা টেরও পাই না, এটাকে বলে এক এক একটা পলক, নিমেষ। আমরা যখন খুব সৌন্দর্যকে উপলব্ধি করি, দেখি, তখন বলি যে নিমেষ হারা চোখে সেই সৌন্দর্য দেখছি, পলক হারা চোখে, অর্থাৎ পলকহীন চোখে, চোখের পাতা ফেলতে পারছি না, এত আশ্চর্যজনক ঘটনা আমরা দেখছি। চোখের পাতা মাঝে মাঝে চোখের ওপর পড়ে, তাতে আমরা না বুঝতে পারলেও চোখের দৃষ্টিতে একটা মাঝে মাঝেই একটা বাধা সৃষ্টি হয়, কিন্তু যখন আমরা বিস্তীর্ণ প্রান্তরে সামনে দাঁড়াই, তখন সেই প্রান্তরের মধ্যে এমন কোনো বাধা নেই যা সেই আমাদের দৃষ্টিকে বাধা দিয়ে সেই দূরকে দেখতে অসুবিধার সৃষ্টি করবে। যতদূর চোখ যায় শুধু সবুজ মাঠ বা সবুজ শস্যক্ষেত্র আমরা দেখতে পাই, এগুলো নদীর শিয়রে ভেসে ওঠা মেঘ বা বিস্তীর্ণ শস্যক্ষেত্র, বিস্তীর্ণ মাঠ, এগুলো গ্রাম বাংলার অপরূপ সব সৌন্দর্য। সেই সৌন্দর্যেরই বর্ণনা দিচ্ছেন কবি। তারপরে বলছেন, এ আমারই 3.5 হাত ভূমি যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। আমারই 3.5 হাত ভূমি, মাত্র 3.5 হাত ভূমি আমাদের দরকার হয়। অর্থাৎ একটা মানুষ শুয়ে থাকলে মোটামুটি 3.5 হাত ভূমি লাগে। এই 3.5 হাত ভূমির মধ্যেই কবির শৈশবে, সেই শিশু বয়সে তার জন্মভূমির মাটিতে কত খেলাধুলো করেছেন, ধুলোবালি মেখেছেন, মায়া মমতায় সেই 3.5 হাত ভূমি কবিকে আপন কোলে, তার নিজের কোলে টেনে নিয়েছেন। আবার যখন কবির মৃত্যু হবে, সেই 3.5 হাত ভূমির মধ্যেই, এই বাংলার মাটিতেই কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। অর্থাৎ এই বাংলার মাটিতেই কবি 3.5 হাত ভূমির মধ্যে মিশে যেতে চান, মিশে থাকতে চান। যে কবি এই 3.5 হাত ভূমির মধ্যে কবির যত শৈশবের খেলাধুলো, আদর, যত্ন, স্নেহ, ভালোবাসা জড়িয়ে আছে, এই জন্মভূমি থেকে, জন্মভূমির স্মৃতি থেকে যদি নির্বাসন দাও, কবি আবার বললেন, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, অর্থাৎ আমি সেই বিষযুক্ত আংটি আমার ঠোঁটে ছোঁয়াব, আমি বিষ পান করে মরে যাব। এরপর বলছে, ধান খেতে চাপ চাপ রক্ত। এখানে ঠিক পাশাপাশি দুটো, এই প্যারাগ্রাফটায় পাশাপাশি ঠিক দুটো ছবির আলোচনা কবি করছেন। একটা ওই যে বিষণ্ণ আলোয় জন্মভূমির ভাগ্যে মাঝে মাঝেই যে করুণ পরিণতি নেমে এসেছে, কখনো দেশভাগের জন্য রক্তগঙ্গা বয়েছে, কখনো সেই অত্যাচার নিপীড়ন তার থেকে রক্ষা পেতে যে লড়াই, বাংলাদেশ যখন স্বাধীন হয় তার জন্যে যে লড়াই চলেছিল তাতেও বহু রক্ত ঝরেছে। আবার এর পাশাপাশি জন্মভূমির যে অপরূপ সৌন্দর্যের কথা তিনি বারে বারে বলেছেন, বলছে ধান খেতে চাপ চাপ রক্ত। যখন দেশ ভাগ হয় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গাবাদে, তখন এই ধান খেতের মধ্যে কত মানুষকে টেনে এনে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, রক্তাক্ত হয়ে উঠেছে ধান খেত। ধান ধান প্রতিদিন যা আমাদের মুখে, আমাদের বেঁচে থাকার একটা রসদ, খাবার, অন্ন জুটিয়ে যায়। সেই জন্য ধান অত্যন্ত পবিত্র। বিভিন্ন পুজো অর্চনায়, বিভিন্ন ধর্মে ধানকে পুজো করা হয়, তার মধ্যে একটা পবিত্রতা আছে, কারণ তার জন্যেই আমরা বেঁচে আছি, মানব সভ্যতা বেঁচে আছে। সেই ধান খেতের পবিত্রতাকে নষ্ট করেছে সাম্প্রদায়িক দাঙ্গা। ধর্মে ধর্মে মারামারি, হানাহানি, সেই ধান খেতের পবিত্রতা তারা রক্ষা করতে পারেনি। আবার যখন বাংলাদেশ যুদ্ধের সময় বহু বাঙালিকে সেই ধান খেতে এনেই হত্যা করা হয়েছে, এক একটা পরিবার, এক একটা গ্রাম শেষ করে দেয়া হয়েছে, অত্যাচারী শাসক বর্গ তারা নির্বিচারে, নির্মমভাবে বাঙালিকে হত্যা করেছে, বাঙালির কণ্ঠ বন্ধ করে দেবার চেষ্টা করা হয়েছে। অথচ এই ধান খেতেই বহু শ্রমিক, চাষি, কৃষক তারা মাথার ঘাম পায়ে ফেলে সারা মানুষের, সারা মানব জাতির মুখে খাবার তুলে দিয়েছে। তাই বলছি এইখানে ঝরেছিল মানুষের ঘাম। সে মানুষ তার ঘাম, তার পরিশ্রম দিয়ে সেই যে ধান খেতকে পবিত্র করে তুলেছিল, পূজার সামগ্রী, মানুষের বেঁচে থাকার অন্ন জুগিয়ে চলেছে, সেইখানেই ঘটেছে কত নির্মম অত্যাচার। তারপরেই বলছে এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। আমরাও দেখতে পাই অনেক মানুষ স্নানের আগে নদীতে কে প্রণাম করে তারপর স্নান করে, আবার স্নান করে নদীকে প্রণাম করে উঠে আসে। কারণ নদী তো আমাদের মা, নদী আমাদের লালন পালন করছে। সেই জন্য আমরা বলি নদীমাতৃক বাংলাদেশ। যে দেশে নদীকে মায়ের মতো পুজো করা হয়, তাই হলো নদীমাতৃক। আমঙ্গও তাই, উপবঙ্গ অর্থাৎ বাংলাদেশও তাই। কবি সেই শৈশবেও দেখেছিলেন যে স্নানের আগে নদীকে প্রণাম করে স্নান করতে। কবি বলছেন এখনো হয়তো করে, সেই তার জন্মভূমিতে নদীতে স্নান করতে গিয়ে সেই শৈশবে যা দেখেছিলেন, শৈশবের স্মৃতি মনে করে বলছেন এখনো যদি আমি জন্মভূমিতে যাই তবে এখনো দেখতে পাব নদীকে স্নানের আগে অনেকেই প্রণাম করে তবে নদীকে, নদীতে স্নান করে। আবার সেই নদীকে, যে নদীকে আমরা মায়ের মতো পুজো করি, মায়ের মতো মনে করি, সেই নদীর তেও এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুটেরা ফেরারি। যে মাকে আমরা প্রণাম করি, যে নদীকে আমরা প্রণাম করি, এখনো, কবিতাটা লেখা 1971 সালে, তখন বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য লড়াই হচ্ছে পশ্চিম পাকিস্তানের সঙ্গে, আর এই রকম খুনোখুনি, মারামারি, রক্তপাত ঘটে চলেছে। তা সেই মাকে কলুষিত করে, দূষিত করে, সেই মোচার খোলা, মানে নৌকতে করে, মোচার খোলা আমরা সবজিতে খাই, মোচার খোলা, মোচার তরকারি আমরা খাই, মোচার ছাড়ালে যে খোলাগুলো থাকে নৌকার মতো, সেই নৌকাকে এখানে মোচার খোলার সঙ্গে তুলনা করা হলো। এগুলো সব অলঙ্কার। মোচার খোলায় ঘরে লুটেরা ফেরারি, এখানে মোচার খোলা বলতে নৌকাকেই বোঝাবো, লুটেরা, কত মানুষের ঘরের সম্পদ লুট করে, সেই দাঙ্গার সময়ও তাই, আবার বাংলাদেশ যুদ্ধের সময় 1971 সালেও তাই, লুটপাট করে, খুন জখম করে এইসব অপরাধীরা নৌকা পথে পালিয়ে গিয়েছে, ফেরারই হয়েছে। ফেরার মানে এমন অপরাধী যে ধরা পড়েনি অথচ পুলিশ খুঁজে বেড়াচ্ছে, এই রকম অপরাধীকে ফেরারই বলে, সে ফেরার হয়ে গেছে। সেই নদীকেই এই সকল লুঠেরারা, এই সকল খুনিরা, এই সকল ডাকাতরা তারা দূষিত করেছে, অপমান করেছে, লাঞ্ছিত করেছে। কারণ সেই নদীর বুক থেকে পালিয়ে যাওয়া মানে হাজার হাজার মানুষের ধন রত্ন বিষয় সম্পত্তি লুটপাট, এবং কত মানুষকে হত্যা করা, কত মানুষের ঘরে আগুন দিয়ে দেওয়া, এই ফেরারিগুলোর মোচার খোলায় নৌকায় পালিয়ে যাওয়ার পেছনে রয়েছে। নদী আমাদের মা, সে অসহায়ের মতো কিছু করতে না পেরে দেখেছে, কবি নিজে এগুলো অন্তর থেকে অনুভব করেছেন। আবার শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, শহরে গোলাগুলি চলছে, বন্দরে গোলাগুলি চলছে, অগ্নিবৃষ্টি মানে বাড়ি ঘর জ্বালিয়ে দেয়া হচ্ছে, শহরে বন্দরে গোলাগুলি চলছে, দাঙ্গার সময়ও তাই হয়েছিল, বাংলাদেশ যুদ্ধের সময়ও তাই হয়েছিল। কিন্তু তবুও আমার একটা সৌন্দর্য কবির চোখের সামনে ভেসে ওঠে, কবির মনে ভেসে ওঠে, বৃষ্টিতে চিক্কণ তবু এক একটি অপরূপ ভোর। চিক্কণ কথাটার মানে হচ্ছে উজ্জ্বলতা, চকচকে বা স্নিগ্ধ সুন্দর, সুন্দরকেও চিক্কণ বলে। বৃষ্টি হয়ে গিয়েছে, বৃষ্টি হয়ে যাওয়ার পর সকালবেলার প্রথম সূর্য তার ঝলমলে রোদ নিয়ে গাছ গাছালির মাথায় শীর্ষে ছড়িয়ে দিয়েছে তার সোনালি আলো, আর বৃষ্টিতে ধোয়া বলে গাছের পাতাগুলো একদম ঝকঝক করছে। এইরকম একটা সুন্দর বৃষ্টি ধোয়া ভোরে কবি কল্পনা করলেন। অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট, অনেক খুনোখুনি, রক্তপাত, হত্যা, লুণ্ঠন, এসব তো আছেই, কিন্তু তার মধ্যে দিয়েও সেই আলোর আভাসটা, বিষণ্ণ আলোর আভাসটা কবির মনে উজ্জ্বল হয়ে ওঠে। তাই আবার এত কিছু খারাপের মধ্যে আবার কবির চোখে সুন্দর একটা প্রকৃতির ছবি ভেসে উঠল। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা। ক্রূরতা মানে হিংস্রতা, খুনোখুনি হচ্ছে বাজারে, দাঙ্গার সময় হিন্দু মুসলমানকে হত্যা করছে, মুসলমান হিন্দুকে হত্যা করছে, হিন্দু মুসলমানের বাড়ি দোকান বাজার পোড়াচ্ছে, হিন্দু পোড়াচ্ছে মুসলমানের, মুসলমান পোড়াচ্ছে হিন্দুর, এইরকম ভাবে সব হিংস্রতা দেখিয়েছে অত্যাচারীরা। বাংলাদেশ যুদ্ধের সময় সেই অত্যাচারী শাসকবর্গ নির্বিচারে এই বাঙালিদের সমস্ত কিছু লুণ্ঠন করেছে, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে, সেই সঙ্গে চলেছে নির্বিচারে হত্যাকাণ্ড, গ্রামে রণহিংসা। রণ মানে যুদ্ধ, যুদ্ধের হিংসা শুধু শহরে নয়, গ্রামকেও রেহাই দেয়নি, এক একটা গ্রামের এক একটা পরিবারকে শেষ করে দেয়া হয়েছে, সেসব ইতিহাসের পাতায় রক্তাক্ত হয়ে আছে আজও। কিন্তু এইসব খারাপ ছবিগুলোর পাশে কবির চোখে বারে বারে সেই সৌন্দর্যই ফুটে ওঠে। বাতাবি লেবুর কাছে জোনাকির ঝিকমিক খেলা, জোনাকি একরকম পোকা যেগুলো রাত্রিবেলায় জলে নেবে, বাতাবি লেবুর কাছে, বাতাবি লেবুর ফুল যখন হয় তখন সুন্দর একটা গন্ধ বেরোয়। যাই হোক, সে বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক, জোনাকি পোকার আলো যে ঝিকমিক করছে, রাতের পরিবেশটাকে মনোরম করে তুলেছে কবির চোখে। সেই শৈশবে বা বালক বয়সে বোধ হয় এইরকম ছবি দেখেছিলেন, এইরকম দৃশ্য দেখেছিলেন, কবির আজও মনে পড়ে। এগুলো সব সুন্দরের স্মৃতি। আবার বিশাল বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা। কাপুরুষতা মানে হচ্ছে যারা ভীতু তাদের বলে কাপুরুষ, যাদের কোনো কিছুতে সাহস নেই। বাংলাদেশ যুদ্ধের সময় পাকিস্তানের শাসকবর্গ যদি নিরীহ গ্রামবাসী, নিরীহ মানুষজনের ওপর নির্বিচারে তাদের অস্ত্রশস্ত্র, ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র, তাদের সৈন্য নামিয়ে তাদেরকে, নিরীহ মানুষগুলোকে ধ্বংস করে দেয়, এবং কিভাবে ধ্বংস করবে তার যদি বিশাল বিশাল প্রাসাদে তার প্ল্যান হয়, তাদেরকে যারা এইসব করে তাদেরকে সাহসী বলা যায় না, তাদেরকে কাপুরুষই বলা যায়। আবার সেই আদাব গল্পে পড়েছিলাম, পায়ের ওপর পা দিয়া বৈশ্য আসে নেতারা ওপর তলায়, আর মরতে মরুম আমরাই। ওই যে নেতারা এই যে দাঙ্গা বাঁধিয়ে নিজেদের স্বার্থ লুটে নিচ্ছে, এর মধ্যেও আছে কাপুরুষতা। কারণ সাধারণ মানুষ, অসহায়, গরিব, দুঃখী, বস্তিতে বস্তিতে আগুন জ্বলছে। আদাব গল্পে সমরেশ বসু লিখলেন, গরিব মানুষদের বস্তি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এর মধ্যে কোনো বীরত্ব ব্যঞ্জক কিচ্ছু নেই, সাহসিকতা কিচ্ছু নেই, আছে শুধু কাপুরুষতা। সে কাপুরুষতার মেলা বসে বড় বড় প্রাসাদে, কি করে সাধারণ মানুষকে গুলোকে অত্যাচার করা যায়, লাঞ্ছনা দেয়া যায়, তাদের সমস্ত বিষয় সম্পত্তি লুণ্ঠন করে তাদেরকে নিঃস্ব করে দেয়া যায়। এই এইগুলোর প্ল্যান পরিকল্পনা যেখানে হয় সেই বিশাল প্রাসাদে, যারা করে তাদেরকে সাহসী বা বীর বলা যায় না। তাদেরই প্ররোচনায়, তাদেরই উস্কানিতে বুলেট ও বিস্ফোরণ, শহরে শহরে, গ্রামে গ্রামে গুলি চলছে, গোলা চলছে, অগ্নিসংযোগ হচ্ছে, হত্যাকাণ্ড ঘটছে। শট, তঞ্চকের এত ছদ্মবেশ, শট মানে প্রতারক, যে প্রতারণা করে, যে ঠগায়, যে যেটা বলে তার বিপরীতটা করে মানুষকে বিপর্যস্ত করে তোলে। তঞ্চক মানেও তাই, তঞ্চক মানেও প্রতারক, অর্থাৎ এই শট তঞ্চক একই মানে, দুটো শব্দের পাশাপাশি প্রয়োগ, অর্থাৎ সেই শব্দটার উপর জোর দেয়া। এরা সামনে এক, পেছনে আর এক, তাই বলছে ছদ্মবেশ। ছদ্মবেশ মানে নিজের চেহারাটাকে ঢেকে যখন অন্য একটা চেহারা নিয়ে সে নিজেকে প্রকাশ করে, তার সেই বেশ বা পোশাকটাকে বলে ছদ্মবেশ, অর্থাৎ নিজের আসল চেহারাটাকে ছদ্মে, অর্থাৎ আড়ালে রেখে দিয়েছে সে। যাকে সেই সময়, সেই দাঙ্গার সময়ও তাই, আদাব গল্পটাই নিয়ে আসছি, ওটা দাঙ্গাকে কেন্দ্র করে, যারা একসাথে বসে হাসি ঠাট্টা গল্প গুজব করেছে তারাই রাত পোহাতে না পোহাতে হাতে অস্ত্রশস্ত্র নিয়ে এও ওর ওপর ঝাঁপিয়ে পড়েছে। তার আগের দিনও কেউ বুঝতে পারেনি যে তার অপরজনার দ্বারা সে আক্রান্ত হতে পারে, ধ্বংস হতে পারে, হত্যা হতে পারে। এটাই তো ছদ্মবেশ, এটাই তো প্রতারণা, এটাই তো শঠতা, তঞ্চকতা। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় পাকিস্তানের শাসকবর্গ যাদের উচিত তার জনসাধারণকে ঠিক মতো লালন পালন করা, সেই রকম প্রতিশ্রুতি দিয়ে তা পালন করা, তা না করে তাদের নিজেদের স্বার্থ লুটবার জন্যে এই সকল নিরীহ সাধারণ মানুষগুলোকে তারা নিজেদের স্বার্থে ধ্বংস করবার চেষ্টা করেছিল। তবুও রাত্রি শিশিরে তবু কাঁপে ঘাস ফুল, এও এক সুন্দর। আবার কবির চোখে
একটা সুন্দরের আগমন ঘটল।
আগায় আগায় ছোট্ট ছোট্ট ফুল ফুটে থাকে, রাত্রে শিশির পড়লে তারা একটু ঠান্ডায় কুচকে যায়, জড়সড় হয়ে যায়, হাওয়া দিলে ঠান্ডার মধ্যে কাঁপতে থাকে। এ কবি শৈশবে দেখেছেন, গ্রাম বাংলার ছেলে ছিলেন সুনীল গাঙ্গুলী, গ্রামের মানুষ এসব দৃশ্য প্রায় দেখে থাকে, কবিও দেখেছিলেন, কিন্তু সেই গ্রাম থেকে একদম কাঠখোট্টা শহরে, কলকাতা শহরে আসার ফলে সেই মনোরম দৃশ্যগুলো তার চোখের সামনে থেকে সরে গেছে, কিন্তু একটার পর একটা সুন্দরের স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে। তারপরেই কবি তার সেই প্রতিজ্ঞার কথা আবার স্মরণ করলেন, যেটা প্রথম অনুচ্ছেদে, এ আমারই সারেতি ভূমি, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াব, আমি বিষপান করে মরে যাব। আমারই আমার সাড়ে তিন হাত, মাত্র সাড়ে তিন হাত ভূমিতেই আমার শোয়া বসা খেলা করা ওঠা সমস্ত কিছু, আবার মৃত্যুর পর এই সাড়ে তিন হাত ভূমিতেই আমি মিশে যাব। এখান থেকে আমার জন্মভূমির এই সাড়ে তিন হাত ভূমি থেকে আমাকে যদি দূরে সরে যেতে হয়, আমার স্মৃতি থেকে আমার জন্মভূমি যদি আমাকে আলাদা করে দেয়, তাহলে আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, ঠোঁটে বিষপূর্ণ আংটি ছুঁয়ে আমি মরে যাব, নিজেকে ধ্বংস করে ফেলব। জন্মভূমির থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এই বলে ভাবে কবি তার জন্মভূমির ভালো খারাপ সব দিক দেখিয়ে তার মাতৃভূমির প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করলেন, ভালোবাসা প্রকাশ করলেন, তার প্রেম, হৃদয়ের প্রেম, মনের প্রেম তিনি নিবেদন করলেন। আজ এই পর্যন্তই, সামনের দিন এই অংশটা শেষ করে আমরা সঙ্গে সঙ্গে নিষ্কৃতির পরের, যে যতটুকু আমাদের পড়া হয়ে গিয়েছে তার পরের পরিচ্ছেদটা আমরা শুরু করে দিতে পারি। আর এই পড়ানোর মাঝে মাঝেই কিছু রচনা দেব, রচনা লিখবে, কম্প্রিহেনশন দেব, কম্প্রিহেনশনগুলো লিখবে, ব্যাকরণও এর মধ্যে মধ্যেই হবে। আর আর এই যতটুকু পড়ালাম তার মধ্যে থেকে যে প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই প্র্যাকটিস করবে। তারপরে কবিতাটা শেষ হওয়ার পর আমি তো একটা প্রশ্ন বোর্ডের মতো করে, বোর্ডে যেভাবে প্রশ্ন দেয় সেই রকম একটা প্রশ্ন লিখে, বা যদি প্রশ্নপত্রে থাকে তার প্রশ্ন লিখে তার অ্যান্সার লিখে দেবো, বাকি একটা দুটো প্রশ্ন দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আজ শেষ করলাম।